আমি আপনাদের বলতে চাই কিভাবে গ্রহণ করতে শিখতে হয়, প্রভুর কাছ থেকে গ্রহণ করতে হয়। কারণ আমরা সবসময় কিছু না কিছু পেতে চাই, পাওয়া মানে চেষ্টা করে লড়াই করে অধিকার করা, কিন্তু গ্রহণ করার অর্থ সম্পূর্ণ আলাদা। এর অর্থ হলো আপনাকে যা দেওয়া হচ্ছে তা সহজে নিয়ে নেওয়া। আমি বলতে পারি প্রভু অনেক বেশি দিতে চান, যা আমরা কল্পনাও করতে পারি না যে কিভাবে গ্রহণ করব, বা গ্রহণ করতে চাইও না আমরা, কারণ আমরা ভাবি এর যোগ্য নই বা ভাবি আমাদের অর্জন করা উচিত। খেয়াল করেছেন? আজ যখন ওই ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলছিল, সে বলল যে যখন তার মাথায় ধর্মযাজক ক্ষিত্র আত্মা তার মধ্যে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর উনি বললেন আমি এর যোগ্য নই, আমি এর যোগ্য। এই ভদ্রলোকের কথা শুনে খুব ভালো লাগলো। আমিও আপনাদের আজ ঠিক এই কথাটাই বলতে চাই। আমার মনে হয় না যে একজন খ্রিস্টান হিসেবে আমাদের সবসময় কষ্ট করার দরকার হয়। যিশু তো আর এই জন্যে প্রাণ দেননি যে আমরা নতুন ধরনের দুঃখ নিয়ে জীবন কাটাই। আজ আমি প্রতিদিন আনন্দ দিন অনুষ্ঠানে প্রচার করছি যা আমি বিশ্বাস করি, আর যা লেখা আছে যোহন 10:10, আইসে কেবল যেন চুরি, বদ ও বিনাশ করিতে পারে, কিন্তু যিশু বলেছেন আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আর তাই আমি বলি আপনাদের, যদি খুশি হতে তবুও আপনাকে সুখী হতে হবে, কারণ আপনাকে সুখে রাখার জন্য যিশু প্রাণ দিয়েছেন। আমরা এই জগতের আলো, আমাদের বাইবেল খুলে সারা পৃথিবীকে জানাতে হবে যে আমরা সুখী। তার মানে এই নয় যে সব সময় হাসি ঠাট্টা করে বেড়াতে হবে, কিন্তু আনন্দ শব্দটার একটা সংজ্ঞা আমার খুব ভালো লাগে। আনন্দ হলো শান্ত খুশি। আমরা সবাই এই শান্ত খুশি পেতে পারি। এবার দেখুন লুক 18:17, আমি তোমাদিগকে সত্যি বলিতেছি যে কেউ শিষ্য হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পাইবে না। যেমন ধরুন প্রভু চান আমরা ক্ষমা গ্রহণ করি। যখন আমরা ক্ষমা গ্রহণ করি, যদি সত্যিকারের ক্ষমা গ্রহণ করেন, তাহলে প্রভুর বাণীতে কি লেখা আছে আপনি তা জানেন যে এরপর আপনার মনে কোনো অপরাধ বোধ থাকবে না। ঠিক আছে, আমি এখানে বসব। যখন আমি এখানে বসেছি এর অর্থ হলো যতক্ষণ না পাচ্ছি আমি অপেক্ষা করতে রাজি আছি, নিজেকে দোষী ভেবে। অথচ আপনি এই ভুলের জন্য ইতিমধ্যে প্রভুর কাছে 12 বার ক্ষমা চেয়ে নিয়েছেন। আপনারা দিনের পর দিন, বছরের পর বছর, এমনকি সারাটা জীবন নষ্ট করে দেন। ক্ষমার অর্থ আপনার পাপ ধুয়ে গেছে, সরিয়ে নেওয়া হয়েছে, প্রভু কোনো কম্বলের তলায় ঢাকা দিয়ে রাখেননি যে পরে সেটা নিয়ে উনি আমাদের তিরস্কার করবেন। উনি আমাদের পাপ চাপা দিয়ে রাখেন, তা সরিয়ে দেন, একেবারে সাফ করে দেন, ধুয়ে মুছে দেন, একেবারে ধুয়ে মুছে দেন। আমি আপনাদের শেখাতে চাই প্রার্থনার সময় কি করবেন। শুধু এটা নয় যে ও প্রভু আমাকে আপনি ক্ষমা করুন, ও প্রভু আমায় ক্ষমা করুন, অনুগ্রহ করে আমায় ক্ষমা করুন প্রভু, আর তারপর সারা সপ্তাহ দোষী দোষী মন নিয়ে ঘুরে বেড়াবেন। আমি জানি আমি এরকম ছিলাম, আমি সত্যি এই এরকমই ছিলাম। নিজেকে খারাপ না ভাবলে আমার মন ভালো লাগতো না, তাই সর্বক্ষণ গির্জায় যেতাম। তখন একটা হোম বাইবেল স্টাডি, বাইবেলে পাঠের আসরে পড়তামও, প্রভুকে ভালোবাসতাম, কিন্তু আমার দোষী ভাবার এই নেশা ছিল। আমার মনে হয় আমার এই মনোভাবের কারণ ছোটবেলায় বাবা আমায় যে শারীরিক অত্যাচার করেছিল, তখন সে কারণেই হোক আমার ধারণা হয়েছিল যে এতে আমার কোনো দোষ আছে, আমি নিশ্চয়ই খারাপ, তাই বাবা আমার সঙ্গে এরকম কিছু একটা করছে। তাই আমার ভেতরে লজ্জা অপরাধ বোধ চিরস্থায়ী জায়গা করে নিয়েছিল। কিন্তু আপনারা হয়তো এরকম নির্ধারিত সহ্য করবেন না। একটা কথা কি জানেন, শয়তানের আরেকটা নাম হলো যে সারাক্ষণ আপনাকে আমাকে দোষারোপ করে যায়। যতক্ষণ না আমরা শিখতে পারি যে আমরা খ্রিস্টে কে, আর বলতে পারি না আমি এটা আর গ্রহণ করছি না। আজ আপনি একটা কথা শুনুন, সবাই দিয়াবলের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করি, অথচ জানি না কিভাবে প্রভুর কাছ থেকে গ্রহণ করতে হয়। বলতে হবে, প্রভু, আমি জানি আমি কি ভুল করেছি আর এর জন্য খুবই দুঃখিত, আর আপনার বাণী যোহন আমার জীবনের ভিত্তি, আমার আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমার আর দেবের মধ্যে সবটাই ছিল। তাই প্রভু, আমার নিজের জীবনের একটা ঘটনা দিয়েই আমাকে বোঝালেন যে উনি কী বলতে চান। আমাদের পাড়াতে একটা বদমাইশ ছেলে ছিল, ও সবসময় কিছু একটা নোংরা কাজ করে ফেলতো, ড্যানি চিৎকার করে বাড়ি ফিরত, বলতো এসে, মানে বাবা, এরকম বেশ কয়েক বছর হলো, যতবার এরকম হয়েছে ডেভ তাড়া করেছে ওই ছেলেটিকে আর বল ফেরত নিয়ে এসেছে, ছেলেকে সান্ত্বনা দিয়েছে, ওর চাহিদা পূরণ করেছে। প্রভু আমাকে শিখিয়েছেন যে এভাবেই ক্ষমা করতে হবে। তিনি বলেছেন এখন ড্যানির লিস্ট ছিল ও দরকার ওপর কি কি করতে চায়। অনেক সময় ও অন্যদের থেকে ভালো করত, কিন্তু বেশিরভাগ সময় সেগুলো মোটেই ভুল হতো না। আর প্রভু বলেছিলেন, কিন্তু তোমরা কি করিতে চাও। কিন্তু যখন ওর বয়স 10 বছর, ও মোটেই সুবোধ বালক ছিল না, তাই আমরা ওর জন্য একটা রুটিন বানাতাম আর সেটা ওর ঘরের দরজায় লাগিয়ে রাখতাম। ও একটা কাজ করত আর আমরা ওকে নম্বর দিতাম, যখন অনেক নম্বর পেত তখন ওকে স্টার দেওয়া হতো, অনেকগুলো স্টার পেলে ওকে আমরা কোনো উপহার দিতাম। জানি বাচ্চাদের ঠিক পথে আনার জন্যে বাবা মার এটা করে থাকে, কিন্তু প্রভু এই পদ্ধতিতে বিশ্বাসী নন। তিনি বাইবেলে পড়ার জন্যে, প্রার্থনা করার জন্যে বা যা করা উচিত সেসব কাজ করার জন্যে আমাদের নম্বর দেন না। নম্বর বেশি পেলে তিনি আমাদের উপহার দেবেন, প্রভু এভাবে কাজ করেন না। কিন্তু আমার মনে হচ্ছে প্রভু আমাকে একটা উদাহরণ দিয়েছিলেন, এটা বোঝাতে হবে যে করুণা কিভাবে গ্রহণ করতে হয়। মথি 12-তে যাও আর শেখো অর্থটা কি, আমি করুণার ইচ্ছা করি, প্রভু চান আমরাও মানুষকে করুণা করি, তাদের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে না বলে তাদের ক্ষমা করুন। ক্ষমা করাটাই হলো সবচেয়ে বড় ভালো কাজ, আপনাদের সবাইকে সবাইকে ক্ষমা করতে হয়। তিনি চান আমরা করুণা করি, করুণা গ্রহণ করতে শিখি, নিজেদের ভুলে প্রায়শ্চিত্ত করার চেষ্টা যেতে না করি। তাই তিনি আমাকে এটা বোঝাতে, কারণ আমি বুঝতাম না, জানেন, হোক না থাকুক করুণা কাকে বলে জানতাম না, আমি জানতাম না করুণা কাকে বলে, শুধু জানতাম পরিশ্রম করতে হয়, যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়, তবেই কিছু পাওয়া যায়। আর আজ আমি যেমন আপনাদের প্রভুর বাণী ব্যাখ্যা করছি, আমি কারোর কাছে সেরকম শুনিনি। আমি ভালো ভালো বাণী শুনেছি, আদর্শের কথা শুনেছি, কিন্তু অনেক সময় আমাদের সেরকমও বার্তা শোনা উচিত যেখানে উদাহরণ তেমন হচ্ছে। আমার আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমার আর দেবের মধ্যে সবটা থাকে। তাই প্রভু, আমার নিজের জীবনের একটা ঘটনা দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন যে কি বলতে চান। আমাদের পাড়াতে একটা বদমাইশ ছিল, সে আমার ড্যানির বল কেড়ে নিয়ে নোংরাতে ফেলে দিয়েছিল। ড্যানি চিৎকার করতে করতে বাড়ি ফিরে আসত আর এসে বাড়ি মাত করত একেবারে, ড্যাডি। এরকম বেশ কয়েক বছর কেটে গেল, যতবার এরকম হয়েছে ডেভ তাড়া করেছে ওই ছেলেটিকে আর বল ফেরত নিয়ে এসেছে, ছেলেকে সান্ত্বনা দিয়েছে, ওর চাহিদা পূরণ করেছে। প্রভু আমাকে শিখিয়েছেন যে এভাবেই ক্ষমা করতে হবে। তিনি বলেছেন এখন ড্যানির লিস্ট ছিল ও দরজার ওপর কি কি করতে চায়। আর জানেন, অনেক সময় ও অন্যদের থেকে ভালো করত, কিন্তু বেশিরভাগ সময় সেগুলো মোটেই ভুল হতো না। আর প্রভু বলেছিলেন, তোমরা কি ধরনের বাবা মা যদি তোমরা শোনো যে ড্যানি বাইরে থেকে কাঁদতে কাঁদতে আসছে, ড্যাডি, তখন কি ডেভ উঠে বলবে যে যাও তো, জয় শুনলাম তোমার ছেলে চিৎকার করছে, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে, তুমি নিচে গিয়ে দেখো যে ওর কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা, দেখো সব ঠিকমতো করেছে কিনা, যদি সব ঠিক থাকে তাহলে আমি ওকে সহ্য করব, নয়তো আমি করব না। যে বাবা মা তাদের সন্তানকে ভালোবাসে কখনো তা করবে না। আর ঠিক এই কথাটাই বাইবেলেও আছে, আপনারা মন দিয়ে পড়ুন তাহলে বুঝতে পারবেন। ইব্রীয় 4:15-16 পড়ুন, কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সব বিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিতে হইয়াছেন, বিনা পাপে অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহণ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। আপনারা প্রভুর সন্তান, আর যদি আপনাদের হৃদয়ে তার প্রতি সদ্ভাবনা থাকে, যদি আপনিও হয়তো সব কিছু নির্ভুলভাবে করেন না, তবুও যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে প্রভু আপনাকে সাহায্য করবেন। বলতে হবে, প্রভু আমার কল্পনা করুন, আমায় ক্ষমা করুন, আমি একদম নির্ভুল নই, আমায় ক্ষমা করুন। কিন্তু বেশিরভাগ লোক এটা চাইতে পারে না, কারণ তারা নিজে থেকে ধরে নেয় যে তারা আমি যা বলছি তা আপনারা মন দিয়ে শুনুন, প্রভু আমাদের দিতে চান করুণা, আর কিছুই নয়। প্রভু আমাদের দিতে চান করুণা, 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 আর করুণা। আমরা এই করুণা শব্দটা এত শুনি যে এই শব্দের অর্থটাই ভুলে গেছি। আমি বলছি এর অর্থটা কি। এত বছর লেখাপড়া করার পর আমি সংজ্ঞাটা নিজে তৈরি করেছি। করুণার অর্থ মন দিয়ে শুনুন আপনারা, করুণা হলো প্রভুর উপহার। কিন্তু আমি বিস্তারিত বাইবেলে একটা শাস্ত্র বচন খুঁজে পেয়েছি, আর এটা আমার অন্যতম প্রিয় বাণী। বিস্তারিত বাইবেলে আছে যে 4:6 যেখানে লেখা আছে, তিনি আরও অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। বহু বছর আমি নিজেকে বদলাবার চেষ্টা করেছি, তারপর জানতে পেরেছি যে আমি নিজেকে বদলাতে পারবো না, কারণ প্রভু আমার কোনো কাজই কোনো দিন গ্রহণ করেননি। তিনি সব কিছু উপহার হিসেবে দিয়েছেন, আর তিনি চান আমি এতে বিনয়ী হই। আমি যেন এটা না বলি, আমি এটা পারি না, তিনি চান আমি বলি আমি অত্যন্ত সাহসী, তাই বিশ্বাস করছি প্রভু আমি যদিও এখনো ভুল নই, তবু আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আর আমি আপনার ভালোবাসা গ্রহণ করছি। যেখানে থাকার কথা হয়তো সেখানে পৌঁছয়নি, তবে যেখানে ছিলাম সেখানে থেমে নেই, আমি এগিয়ে চলেছি। কেন আজ আপনারা এখানে বসে নিজেদের দোষী ভাবেন বলুন তো? আপনারা তো এখানে সাহায্যের জন্য এসেছেন, আপনাদের মনে হয় না যে প্রভু অত্যন্ত খুশি হয়েছেন এটা দেখে যে আজ কত মানুষ এখানে করুণা প্রার্থনা করতে এসেছে, কত মানুষ এসেছে আমাদের প্রভুর প্রেম গ্রহণ করতে? আমাদের প্রভুর প্রেম গ্রহণ করতে হবে। পুরো পৃথিবীতে মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, যা সবার কাছে পরম কাঙ্ক্ষিত, তা হল নিঃশর্ত ভালোবাসা। আপনি চান আপনি যেমন সেই মানুষটাকেই কেউ ভালোবাসুক, এমন নয় যে ভালোবাসা পেতে হলে আমার 3টে জিনিস ববদলাতে হবে, তোমার জন্য 10 পাউন্ড ওজন কমাতে হবে, শুধু আমায় ভালোবাসতে হবে, হয়তো তোমার ভালোবাসায় আমি নিজেকে তোমার মনের মতো করে গড়ে তুলতে চাইব, তবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে সারাক্ষণে নির্বাক বার্তাপে আমরা ক্লান্ত হয়ে পড়ি। মানুষ যা চায় আমরা সেরকম নই। যদি নিজেকে না বদলাই তাহলে দল থেকে বাদ পড়ে যাব। অথচ যে পবিত্র দলটার আমরা সদস্য, সেখানে পিতা, পুত্র ও পবিত্র আত্মা আছেন, সেটা এরকম নয়, একেবারেই নয়। আমার নিজের একটা ছোট্ট দল আছে, আমরা রোজ একত্রিত হই, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। আজ আপনাদের বলতে চাই, অতএব খ্রিস্ট যীশুকে, প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো। এবার দেখুন কলসীয় 2:6 আমরা কিভাবে তাকে গ্রহণ করব। প্রভু আমার যা দুরবস্থা, যদি আপনি মানে, আপনাকে কোনো উৎকোচ দিতে হবে না, আপনাকে শুধু বলতে হবে আমায় সাহায্য করুন প্রভু। কিন্তু তারপর মনে হয় রহস্যজনক কোনো কারণ নেই আমরা খ্রিস্টকে প্রাপ্ত করি, তখন আমরা ভাবি এখন আমাদের সেই সব কাজ করা উচিত যা করা উচিত। অথচ আমাদের ভালো কাজ হলো বিশ্বাস করা, আমরা বিশ্বাসী তাই বিশ্বাস করতে হবে, তবে এর অর্থ এই নয়। যে প্রভুকে সহযোগিতা করব না, কিন্তু কোনো কিছু করার আগে প্রথম যেটা করতে হবে সেটা হলো যিশুকে ভালোবাসা, ইফিসিয় 2:8-9-10 দেখুন। যেহেতু বিনামূল্যে কারণ দ্বারা, এখন আমি বলবো করুণা কি। আমার বিশ্বাস যে করুণা হলো পবিত্র আত্মার ক্ষমতা যা আমরা পাচ্ছি বিনামূল্যে উপহার রূপে, যার ফলে আমরা বিশ্বাসের মাধ্যমে খ্রিস্টকে গ্রহণ করতে পারি। তাছাড়াও জীবনে যা করা উচিত তা অতি সহজে করেছি, নিজেদের শত চেষ্টাতেও যা করা সম্ভব ছিল না। আমি জানি অনেক লম্বা এটা, তাই আবার বলছি, করুণা হলো পবিত্র আত্মার শক্তি। আপনার একটা প্রকল্প আছে যা আপনার নাগালের বাইরে, প্রভু আমার করুণা চাই, এটা আমার বুদ্ধির নাগালের বাইরে, বহুদিন এটা আমার মাথায় গেঁথে আছে। যখন এটা আমাদের মাথার বাইরে চলে যায় তখন এ ব্যাপারে আর কিছু করার থাকে না। মানে প্রভু যদি আমাদের এগিয়ে নিয়ে না যেতেন তাহলে এক মাসও বাঁচতাম না। মানে আপনি এই ব্যাপারে কথা যদি এটা নিয়ে খুব বেশি চিন্তা করি তাহলে মৃতদেহে পরিণত হব। এখানে বসেই আজ ডেভকে বলেছিলাম, ওই ভদ্রলোকের স্বীকারোক্তি দেখে এবং শুনে আপনাদের পড়ে শোনাবার পর আমি ডেভকে বললাম, আমি আর ডেভ সারাক্ষণ এ নিয়ে কথা বলি, আমি এও জানি না যে এ নিয়ে কীভাবে ভাববো। প্রভু এতই আশ্চর্য যে আমরা জানি না যে কীভাবে এ নিয়ে ভাববো। তিনি তার একমাত্র সন্তানকে সেই মানুষের মঙ্গলার্থে মৃত্যুর দিকে ঠেলে দিলেন, আর তার পরোয়া করতো না, আমরা পাপে ডুবে আছি আর এর প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করছি, আর তিনি তার সবচেয়ে মূল্যবান উপহার দিয়ে বললেন তার একমাত্র পুত্রকে আমার পাপের মূল্য চোকাতে, আমার হয়ে কষ্ট ভোগ করতে তার রক্ত ঝরল, তার রক্ত ঢেলে দিলেন যাতে আমরা পুরোপুরি সাফ হয়ে যাই, সেই নির্ভুল রক্তে আমরা পবিত্র হই, আমাদের ভেতরকার সব মৃত্যুকে ছাপিয়ে গেল সেই রক্তের মধ্যে, আর তিনি এই চরম মূল্য দিলেন। তাই বাইবেলে রোমিওতে আছে, তিনি যদি বিনামূল্যে তার একমাত্র পুত্রকে দিয়ে থাকেন তাহলে অন্য জিনিস কি আমাদের নেবেন না, আমাদের অবশ্যই দেবেন। আপনারা যা সাহায্য চাই তিনি দেবেন, করুণার প্রয়োজন হলে তাও দেবেন, আপনাকে পরবর্তীতে সাহায্য করবেন, সমস্ত পরিস্থিতি হাসি মুখে মোকাবিলা করতে সাহায্য করবেন, আপনার সব ভার তার হতাশ করবেন না, আপনাকে সাহায্য করবেন, কিন্তু আপনাকে শিখতে হবে কিভাবে গ্রহণ করতে হয়। এখন কিভাবে গ্রহণ করবেন সেটা শেখা খুব জরুরি, কারণটা শুনুন, এটা একটা হলো আপনার কাছে যা নেই তা অন্যকে দেবেন কি করে। তাই আমি বুঝতে পারতাম না যে আমার হৃদয় কত কঠোর ছিল, মানে আমার বাচ্চাদের সঙ্গে এমন কঠোর ব্যবহার করতাম, মানে বলতাম এক্ষুনি এই নোংরাগুলো ফেলে দাও, যাও এক্ষুনি করো। অথচ আমি এরকম করতে চাইতাম না, প্রভু আমি এত কঠোর কেন। আমার হৃদয়ের এই কঠোরতার কারণ ছোটবেলায় আমার ওপর লাঞ্ছনা, নিজেকে একটা সুরক্ষার ঘেরা টেপে রাখার চেষ্টা করা আর নিজের ভেতরে অন্যের ওপর কর্তৃত্ব করার একটা প্রবণতা, কারণ মনে হতো এভাবেই আমি নিরাপদ থাকব। কিন্তু আমি আর ওরকম থাকতে চাইতাম না, নিজেকে বদলাতে চাইতাম, কিন্তু নিজেকে বদলানো অত সহজ ছিল না, নিজের ওপর প্রচণ্ড রেগে যেতাম যে কেন বদলাচ্ছি না। তারপর একদিন প্রভু খুব সহজভাবে বললেন, তুমি কাউকে করুণা করতে পারো না। কারণ তুমি করুণা গ্রহণ করতে শেখনি, যখন আপনি জানেন যে কি জঘন্য মানুষ আপনি, অথচ তবুও প্রভু আপনাকে ভালোবাসেন, যখন আপনি জানেন যে আপনি ভালো করেই জানেন অথচ আরও একবার সব গণ্ডগোল করে দিয়েছেন আর এখন প্রভুর সাহায্যের দরকার, তখন সেই প্রেম কঠোর হৃদয়কে নরম করে দেন। প্রভু চান আমরা তাঁর কাছ থেকে সেটা গ্রহণ করি যাতে আমাদের মাধ্যমে তা অন্যের কাছে পৌঁছে যায়, কারণ হয়তো এমন সব মানুষের সঙ্গে আপনার মেলামেশা যারা আপনাকে একমাত্র যিশু বলে মনে করে, তারা এই মুহূর্তে প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়, হয়তো তারা কোনো ধর্মগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে গেছে যে সবে একেবারেই তারা চেষ্টা করেও দেখেছে তারপর আর ভালো লাগেনি, হয়তো তারা বাইবেল পড়ার চেষ্টা করেছে কিন্তু মনে হয়েছে বুঝতে পারছে না, হয়তো তারা বিশ্বাস করে যে কোথাও না কোথাও ঈশ্বর আছেন, অবশ্যই ঈশ্বর আছেন, ঈশ্বর সর্বত্র আছেন, এটা সবারই বিশ্বাস করা উচিত। প্রভু এই কাজে আপনাকে ব্যবহার করতে চান, কিন্তু আপনি তাদের কি দেবেন যদি তারা আগে না সব কিছু পিতার কাছে গিয়ে নিজেকে পরিপূর্ণ করেন। আমার জীবন উপচে পড়েছে বলেই আপনাদের সহায়তা করতে পারি। এবার দেখুন জোহন, দশের দশে আছে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়। প্রভু চান না যে আমরা কোনো মতে কষ্টে সৃষ্টে দিনপাতি করি, তিনি চান আমাদের জীবন উপচে পড়ুক। তাই আপনাকে গ্রহণ করার মতো সময় বার করতেই হবে। প্রভু, এই সপ্তাহে আমি খুব একটা ভালো ছিলাম না, আমি চাই আপনি আমায় ক্ষমা করুন। প্রভু, জানেন দিয়াবল আমায় ভয় দেখানোর চেষ্টা করছে যে আমার এই অবস্থায় আপনি কিছুতেই আমাকে সাহায্য করবেন না, কারণ আমি ভালো ছিলাম না, কিন্তু আমি জানি ও একটা মিথ্যেবাদী, তাই আমার কাছে করুণা চাইছি আমি। প্রভু, আমাকে কি আপনি সাহায্য করবেন? আমি জানি আমি এর যোগ্য নই, কিন্তু প্রভু তবুও কি আপনি আমাকে সাহায্য করবেন? ধন্যবাদ প্রভু, ধন্যবাদ যে কোনোদিন আপনি আমার পরিত্যাগ করবেন না, আপনি আমাকে ভুলে যাবেন না। আপনার ক্ষমা আমি গ্রহণ করছি প্রভু, আপনার প্রেম গ্রহণ করছি, আপনার করুণা গ্রহণ করছি প্রভু, আজ আপনার অনুগ্রহ গ্রহণ করছি প্রভু। যেখানে আমি যাই প্রার্থনা করি সেখানেই যেন অনুগ্রহ পাই, বিশেষ পরিস্থিতিতেও যদি আমি এর যোগ্য নই। মানুষের এটাই সবচেয়ে বেশি দরকার, যীশু খ্রিস্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর 25টা জিনিসের একটা তালিকা বানিয়ে বললেন যে এগুলো না হলে অন্যেরা আপনাকে দলে নেবে না। তাদের জানতে হবে প্রেম, 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 প্রেম। তারপর কি হয়, হঠাৎই তাদের অন্তর সুস্থ হয়ে ওঠে, তারা পরিপূর্ণতা পায়, তারা নিরাপদ বোধ করে, অন্তত বিশ্বাসী হয়ে ওঠে। এখন তারা বলে আপনার জন্য কি করতে পারি প্রভু, কিন্তু তারা এটা করে না এই ভেবে যে এভাবে প্রভুকে নিরস্ত্র করা যাবে যাতে তিনি তার আগে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত না করেন। মনে আছে একদিন প্রভু আমায় বলেছিলেন তোমার ইচ্ছে না হলে আমার জন্য কিছু করতে হবে না। ও ঘরে গিয়ে বাইবেলের 4 অধ্যায়ের জন্য পড়ো না, যে এতে তুমি আমার কাছে বেশি নম্বর পাবে। যদি তোমার পড়তে ইচ্ছে না করে তাহলে পড়ো না। আপনি এটা পড়ছেন না, যখন আপনি বাইবেল পড়েন তখন সেটা প্রভুর জন্য পড়ছেন না, আপনার নিজের জন্য পড়ছেন, তিনিও এটা জানেন। কোন পাগল প্রার্থনা করতে না চায়, এটা কোনো বাধ্যবাধকতা নয়, ভাবা যায় না। তিনি বলেছেন যখন তুমি প্রার্থনা করো অসম্ভব শক্তি তোমার ওপর বর্ষিত হবে, আমার নামে তোমাদের যে প্রয়োজন তোমরা যাঞ্ছনা করো সব পাবে। সত্যি অবিশ্বাস্য, আমি প্রার্থনা করি কারণ আমার মনে হয় যে একদিন ও আমি প্রার্থনা ছাড়া অতিবাহিত করতে পারবো না। হয়তো আপনাদের অনেকেরই একটু অন্যরকম লাগবে, কারণ প্রভুর সঙ্গে আপনাদের সম্পর্কটা আপনি এভাবে দেখেন না। কিন্তু এখন মন দিয়ে শুনুন, তিনি চান না তার ভালোবাসা পাওয়ার জন্যে আপনি কোনো মহৎ কাজ করুন, প্রভুর কারো কাছে বিক্রি হন না, মনে রাখবেন। তিনি সারা বছর বাইবেল পড়ে আমি তাকে কিছুতেই কিনতে পারবো না, কোনো মতেই নয়, গীত সঙ্গীতা আর উপদেশ মুখস্থ করে তাকে কেনা যায় না। আমি বিধবাদের খাবার খাইয়ে দুঃস্বস্থদের খাবার দিয়ে ওনাকে কিনতে পারবো না। সকালে 5টার সময় ঘুম থেকে উঠে তিনি চান না যে আমি ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করে তাকে কিনবার চেষ্টা করি। প্রভুকে কেনা যায় না, কিন্তু আমি কি করতে পারি? আমি এই সব কিছুই করতে পারি কারণ আমি তার প্রেমে, তার করুণায়, তার ক্ষমায়, তার দয়ায়, তার মহত্বে আমি পরিপূর্ণ। আপনারাও কি তাই ভাবেন? আমি তার প্রেমে, তার করুণায়, তার ক্ষমায়, তার দয়ায়, তার মহত্বে আমি পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ।